বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 11 আগস্ট, 27 শ্রাবণ এবং ফার্সি 20 মুরদদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইয়েমেনে সৌদি আগ্রাসনের ফলে সেখানে সৃষ্ট মানবিক বিপর্যয় সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে একই সঙ্গে করোনা ভাইরাস এবং ডেঙ্গু জ্বরের সংক্রমণ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শোকাবহ মহরম উপলক্ষে একটি আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা স্বাস্থ্য কথা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তায় করোনা ভাইরাস মহামারীকে দেশের প্রধান সমস্যা হিসেবে ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ নেতা। মধ্যপ্রাচ্যে আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েলের সন্দেহজনক আচরণ ইরান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে শামখানির ঘোষণা। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আমলা নির্ভর নয় বরং জনস্বার্থ নির্ভর, মন্তব্য সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এবং বিরোধী সাংসদদের বিক্ষোভ ও হৈহট্টগোলের কারণে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার কাজকর্ম অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন করোনা ভাইরাসের বিস্তার হচ্ছে দেশের প্রথম এবং প্রধান সমস্যা। তিনি আজ টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় দেশের জনগণের উদ্দেশ্যে একথা বলেন। করোনা মহামারীর ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালনের উপর গুরুত্ব আরোপ করে সর্বোচ্চ নেতা দেশের কর্মকর্তা এবং জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেন। তিনি বলেন, কোভিড-19 এখন দেশের এক নম্বর সমস্যা। এটি শুধু আমাদের নয়, বরং সারা বিশ্বের প্রায় সবখানেই এই সমস্যা ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের মহামারীতে বহু মানুষের আক্রান্ত হওয়া এবং মৃত্যুবরণ সত্যিই মর্মান্তিক। এটি মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েলের সন্দেহজনক আচরণ আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। তেহরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এই সতর্কবাণী উচ্চারণ করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। মঙ্গলবার শামখানির দফতরে অনুষ্ঠিত বৈঠকে তিনি আরও বলেন, আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েল পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে
এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চায়। তিনি বলেন, তবে আমরা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিপন্নকারী যে কোনো আচরণ ও নেপথ্য পরিকল্পনার উপর সজাগ দৃষ্টি রাখছি এবং এ ধরনের কূটকৌশল ব্যর্থ করে দেওয়ার পূর্ণ সামর্থ্য আমাদের রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার কুচক্রি ও বিপজ্জনক সামরিক উপস্থিতির প্রতি ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ অঞ্চলে যতদিন মার্কিন সামরিক উপস্থিতি থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে না। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি তার সরকারের জন্য নতুন মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করেছেন। আজ ওই তালিকা তিনি ইরানের জাতীয় সংসদে পেশ করেন। তালিকা হাতে পাওয়ার পর এখন ইরানের জাতীয় সংসদ এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে মন্ত্রীদের নিয়োগের বিষয়ে আস্থাভোট অনুষ্ঠানের আয়োজন করবে। প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্য ভোট দিলেই একজন ব্যক্তি মন্ত্রী হিসেবে চূড়ান্ত নিয়োগ পাবেন। প্রস্তাবিত কোনো ব্যক্তি সংসদ সদস্যদের আস্থাভোটে জিততে না পারলে মন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন না। সেক্ষেত্রে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রেসিডেন্ট রাইসিকে নতুন কোনো ব্যক্তির নাম প্রস্তাব করতে হবে। জাতীয় সংসদে মন্ত্রীদের নামের চূড়ান্ত তালিকা পেশ করার বিষয়টি প্রেসিডেন্ট রাইসির প্রশাসন নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নামের ওই তালিকা প্রকাশ করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আমলা নির্ভর নয়, জনস্বার্থ নির্ভর, এমন মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, বর্তমান সরকার এখন ভেন্টিলেশনে রয়েছে, এই ভেন্টিলেশন খুলে দিলেই তারা পড়ে যাবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের বর্তমান সরকার আমলা নির্ভর নয়, জনস্বার্থ নির্ভর, এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত 15 আগস্টের শোক দিবসের আলোচনায় ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী বলেন, আমাদের সবকিছুই এখনো এক জায়গায় আছে, সরকার রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয়, আমলারা তা বাস্তবায়ন করেন। এ সরকার আমলা নির্ভর নয়, বরং গণমুখী ও জনস্বার্থ নির্ভর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস এলেই বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই, ভোরের আকাশে লাল রক্ত দেখা দেয়। পৃথিবীর ইতিহাসে 15 আগস্টের হত্যাকাণ্ড ছিল অতুলনীয়, এটিই সবচেয়ে বর্বর নির্মম হত্যাকাণ্ড। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, 15 আগস্টের ষড়যন্ত্র একদিনে হয়নি, এখনো নানা গন্ধ পাই। আজকে যে স্বেচ্ছাসেবক লীগ সেদিনও ছিল, কিন্তু তাদের কোনো ভূমিকা সেদিন দেখিনি। তবে আজকের স্বেচ্ছাসেবক লীগের একটি কর্মীও থাকতে কোনো ষড়যন্ত্র সফল হবে না, এটা বিশ্বাস করি। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপামা বাহাউদ্দিন নাসিম বলেছেন, 15 আগস্ট ছিল ষড়যন্ত্রের নীল নকশা, আর এই কাণ্ডের মূল কারিগর ছিলেন জিয়াউর রহমান। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার বহু আগে থেকেই করোনায় আক্রান্ত, সরকার এখন ভেন্টিলেশনে রয়েছেন, আর এই ভেন্টিলেশন খুলে দিলেই তারা পড়ে যাবে, তারা আতঙ্কে রয়েছে। আজ বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির উদ্যোগে করোনা হেলথ সেন্টার উদ্বোধন এবং সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র এমন মন্তব্য করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় ব্যাপক ভূমিধসের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে 50-60 জনেরও বেশি মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ পর্যন্ত 10 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ দুপুর 1:45 রেকংপেউ সিমলা সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। একটি বাসের মাথায় পাথরের খণ্ড এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ওই বাসটি ছাড়া আরও বেশ কয়েকটি গাড়ি পাহাড় থেকে গড়িয়ে আসা বোল্ডারের নিচে চাপা পড়েছে বলে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার কাজকর্ম অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। বিরোধীদের বিক্ষোভ হৈ হট্টগোলের মধ্যে প্রত্যাশা মতো আজ কাজ হয়নি বলেই লোকসভায় বর্ষাকালীন অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নেন স্পিকার ওম বিড়লা। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার কাজকর্ম অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার স্পিকার ওম বিড়লা ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। গত 19 জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছিল। আগামী 13 আগস্ট শুক্রবার বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বিরোধীদের বিক্ষোভ হই হট্টগোলের মধ্যে প্রত্যাশা মতো কাজ হয়নি বলেই বুধবার লোকসভায় বর্ষাকালীন অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নেন স্পিকার ওম বিড়লা। আজ লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, এই অধিবেশনে লোকসভায় আশানুরূপ কাজ না হয় আমি সত্যি দুঃখিত। তিনি বলেন, সংসদের কার্যক্রমে কোটি কোটি টাকা ব্যয় হয়। সম্মতি ও ভিন্নমত আমাদের গণতন্ত্রের বৈশিষ্ট্য। হাউসটি সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত হয় এবং এটি পরিচালনা করা সকলের দায়িত্ব। আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহ্যবাহী আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ আজ বুধবার রেডিও তেহরানকে বলেন,
আমরা মনে করছি সত্যি এটা সরকারের ব্যর্থতা, কিন্তু তারা এটাকে তাদের ব্যর্থতা বলে মনে করছেন না। আমার বিশ্বাস তারা এটাকে তাদের জয় বা তাদের সাফল্য বলেই মনে করছেন, কেননা জনতার বা বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করা এদের অন্যতম এজেন্ডায় পরিণত হয়েছে,
বলছিলেন ডক্টর সাইফুল্লাহ। অন্যদিকে নির্দিষ্ট সময়ের আগে লোকসভায় বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়া নিয়ে লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, আচমকা ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো জরুরি বিষয় নিয়ে আলোচনা হয়নি বর্ষাকালীন অধিবেশনের গোটা পর্ব জুড়ে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। তালেবানের হাতে এ পর্যন্ত আফগানিস্তানের 9টি প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে। এর মধ্যে আজ সর্বশেষ উত্তর পূর্বাঞ্চলীয় বাদাকশান প্রদেশের রাজধানী ফয়জাবাদ শহরের পতন হয়। গত শুক্রবার থেকে এ পর্যন্ত আফগান সরকারি বাহিনীর হাত থেকে তালেবান 9টি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণ নিল। আফগানিস্তান থেকে অনেকটা গোপনে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তালেবান দ্রুত গতিতে দেশটির বিভিন্ন এলাকা দখলে নিতে শুরু করে এবং তাদের সেই অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বাদাকশানের প্রাদেশিক কাউন্সিলের সদস্য জাওয়াদ মুজাদ্দেদি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তালেবান গেরিলারা প্রদেশের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে এবং ফয়জাবাদ শহরে অভিযান শুরুর আগে শহরটিকে অবরুদ্ধ করে ফেলে। দীর্ঘ যুদ্ধের পর সরকারি সেনারা পার্শ্ববর্তী একটি শহরে আশ্রয় নেয়। উত্তর পূর্বাঞ্চলীয় বাদাকশান প্রদেশের সঙ্গে তাজিকিস্তান, পাকিস্তান ও চীনের সীমান্ত রয়েছে। এদিকে আফগানিস্তানের বিভিন্ন ফ্রন্টে তালেবানের অগ্রাভিযানের প্রতিক্রিয়ায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র দাবি করেছেন, ওয়াশিংটন আফগানিস্তানের সেনাবাহিনীকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে এবং তারা তালেবানকে প্রতিহত করার ক্ষমতা রাখে। আফগান সেনাবাহিনীকে পৃষ্ঠপোষকতা দেওয়ার দাবি করে পেন্টাগনের মুখপাত্র বলেন, এই মুহূর্তে আমরা চলতি মাসের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে আনার কাজে দৃষ্টি কেন্দ্রীভূত করেছি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিলেন। 31 আগস্টের পর আমেরিকা আফগান সেনাবাহিনীর সমর্থনে তালেবানের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রাখবে কিনা এমন প্রশ্নের উত্তরে জন কির্বি বলেন, তিনি এ ব্যাপারে আগেভাগে কোনো মন্তব্য করতে চান না। ইরাকের নুজাবা আন্দোলন তুর্কি সরকারকে সতর্ক করে বলেছে, ইরাকের ভৌগোলিক অখণ্ডতা এবং আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই সংগঠন দখলদার হিসেবে তুরস্ক এবং মার্কিন সেনাদের মধ্যে কোনো পার্থক্য করবে না। নুজাবা আন্দোলনের মুখপাত্র নাসর আশ-শাম্মারি গতকাল এক টুইটার পোস্টে এই সতর্কতা উচ্চারণ করেন। তিনি বলেন, ইরাকের জনগণ, সংসদ এবং সরকার দীর্ঘ সময় ধরে বিদেশি সামরিক বাহিনীর দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে আসছে। তিনি বলেন, ইসলামী আন্দোলন হিসেবে আমরা তুরস্ক এবং আমেরিকার বিষয়ে একই দৃষ্টিভঙ্গি পোষণ করি, তবে ইরাকি ভূখণ্ডে দখলদারিত্বের ব্যাপারে তা প্রযোজ্য নয়। তিনি বলেন, ইরাকি ভূখণ্ডে যে দেশের সেনা অবস্থান থাকুক না কেন, তাকে দখলদার হিসেবে গণ্য করা হবে। তুরস্কের সামরিক বাহিনীর সাবেক শীর্ষ পর্যায়ের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল তুর্কের এরতুর্কও বলেছেন, প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সরকার মান্ধাতা আমলের আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং জরুরি ভিত্তিতে তুরস্কের জাতীয় স্বার্থ রক্ষার জন্য এই নীতির পরিবর্তন প্রয়োজন। তুরস্কের সাবেক এই সেনা কর্মকর্তা দি ক্রাডেল নিউজ ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তুরস্ক তালগোল পাকিয়ে ফেলেছে, এজন্য প্রেসিডেন্ট এরদোগানের স্থূল পররাষ্ট্রনীতি দায়ী। এরতুর্ক বলেন, আমি মনে করি এরদোগানের সরকার আজ যে পররাষ্ট্রনীতি অনুসরণ করছে তার জন্য আমাদের দেশ, আমাদের অঞ্চল এবং বিশ্বের বহু জায়গা অস্থিতিশীল হয়ে উঠেছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনে গত প্রায় পাঁচ বছর ধরে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর অবরোধের কারণে দেশটিতে ভয়াবহ ও নজিরবিহীন মানবিক বিপর্যয় ঘটেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রাজওয়ান হোসেন।
ইয়েমেনে গত প্রায় পাঁচ বছর ধরে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের উপর সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর অবরোধের কারণে দেশটিতে ভয়াবহ ও নজিরবিহীন মানবিক বিপর্যয় ঘটেছে। 2015 সালের 26 মার্চ সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। সৌদি সরকার ভেবেছিল খুব অল্প সময়ের মধ্যে তারা ইয়েমেন যুদ্ধে বিজয়ী হতে পারবে এবং পলাতক প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদিকে ফের দেশটির ক্ষমতায় বসাতে পারবে। কিন্তু তাদের এই হিসাব নিকাশ সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। সৌদি আরব তাদের লক্ষ্যে পৌঁছার জন্য এখনও ইয়েমেনের বিরুদ্ধে প্রতিদিন ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের হুথি সরকারের অনুগত সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী যোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তোলায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট প্রতিনিয়ত বোমাবর্ষণের পাশাপাশি দেশটির বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, যার ফলে কোনো পণ্য সামগ্রী আসতে না পারায় ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। যুদ্ধের শুরুতেই সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও এর পরের বছর অর্থাৎ 2016 সালের আগস্টে তারা ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রধান উদ্দেশ্য ছিল ইয়েমেনের জনগণের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা, যাতে ওষুধ ও খাদ্যের ঘাটতি সৃষ্টি করে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীকে বেকায়দায় ফেলা যায়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সানা বিমানবন্দরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এমনভাবে মানবিক বিপর্যয় সৃষ্টির চেষ্টা করছে যাতে দেশটির জনগণকে ইয়েমেনের জনপ্রিয় হুথি সমর্থিত স্যালভেশন সরকার, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়। এ কারণেই তারা নিষেধাজ্ঞার পাশাপাশি বিরামহীন বিমান হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু গত পাঁচ বছরে সৌদি আগ্রাসন সত্ত্বেও ইয়েমেনের সেনাবাহিনী ও জনগণের মধ্যে ঐক্য জোরদার হয়েছে, তবে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সানা বিমানবন্দরের প্রধান খালেদ আল শারিফ ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সৌদি নিষেধাজ্ঞার কারণে পাঁচ বছরে প্রায় 1,00,000 মানুষ জরুরি চিকিৎসার জন্য বিদেশে যেতে না পারায় প্রাণ হারিয়েছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এত বড় মানবিক বিপর্যয়ের পরও সৌদি আগ্রাসন রোধে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আন্তর্জাতিক সমাজ নীরবে ইয়েমেনের বিপর্যয় চেয়ে চেয়ে দেখছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে চলমান করোনা সংক্রমণের ভয়াবহতার মাঝে একই সঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হবার ঘটনা বাড়ছে, ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ছে এবং এতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে চলমান করোনা সংক্রমণের ভয়াবহতার মাঝে একই রোগীর একসাথে করোনা এবং ডেঙ্গুতে আক্রান্ত হবার ঘটনা বাড়ছে, ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ছে এবং এতে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ পরিস্থিতিতে আতঙ্কিত খোদ স্বাস্থ্য বিশেষজ্ঞগণ।
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা ইদানিংকালে ডেঙ্গু এবং কোভিড একই রোগীর মধ্যে পাচ্ছি। এই দুটো যখন একসঙ্গে হয় তখন কিন্তু আসলে রোগীর অবস্থা বেশ সঙ্গীন হয়।
রাজধানীর একটি বিশেষায়িত করোনা হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার নুজহাত আফরোজ গণমাধ্যমকে বলেছেন, সাম্প্রতিক সময়ে একই সাথে ডেঙ্গু ও করোনা আক্রান্ত রোগী আসছে তাদের কাছে।
আমাদের হাসপাতালগুলোতে কিন্তু আমরা কোভিড-19 পজিটিভ এবং ডেঙ্গু ভাইরাস উভয় রোগে একসাথে আক্রান্ত অনেক রোগী পাচ্ছি। তাই হাসপাতালগুলোতে যখন কোভিড পজিটিভ কোনো পেশেন্ট আসছে, আমরা কিন্তু সাথে সাথে তাদেরকে ডেঙ্গু পরীক্ষাও করতে দিচ্ছি। ডেঙ্গু ভাইরাসের কিছু আক্রান্ত রোগী আছে যারা কিনা নিজেদেরকে উচ্চ তাপমাত্রার জ্বরের কারণে পজিটিভ কোভিড পজিটিভ মনে করছে, তারা কিন্তু কোভিড হাসপাতালগুলোতে চলে আসছে এবং পরীক্ষা করানোর পরে দেখা যাচ্ছে তারা অনেক সময় নেগেটিভ আসছে এবং সেই পেশেন্টগুলো কিন্তু অন্যান্য কোভিড পজিটিভ পেশেন্টদের থাকার কারণে কিন্তু পজিটিভ হয়ে যাওয়ার যে সম্ভাবনা আছে সেটা অনেকাংশে বেড়ে যায়।
এ প্রসঙ্গে গণমুখী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, করোনা পরিস্থিতি ক্রমেই ক্ষতির দিকে যাচ্ছে, এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু। মৃত্যুর সংখ্যা যা প্রকাশ পাচ্ছে তার থেকে বেশি মৃত্যু হচ্ছে। প্রতিদিন কয়েকশো রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। আজকে অনেকের ঘরে মশারি নাই, হাসপাতালে রোগীদের মশারি দেয়া হয় নাই। আজ বুধবার দুপুরে কারওয়ানবাজারে গণসচেতনতামূলক প্রচার কাজ চালানো এবং মাস্ক বিতরণকালে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সরকারের উদ্দেশ্যে বলেছেন,
টিকার ব্যাপারে অনুগ্রহ করে মিথ্যাচার করা বন্ধ করুন। স্টান্টবাজির জন্য যেখানে 600 কথা বলে 100, যেখানে 6 দিনে 32 লাখের কথা বলে 1 দিনেই শেষ হয়ে যাচ্ছে। এতে রোগের বিস্তার বাড়ছে, ভালো করার চেয়ে বিস্তার বাড়ছে।
এ সময় ডাক্তার জাফরুল্লাহ স্কুল কলেজ খোলার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখলে শিক্ষার্থীরা মানুষকে সচেতন করতে পারত। সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, দেশের 50% মানুষের মাস্ক পরানো যায়নি। যারাও বা পরে তাদের অনেকে মুখে না গলায় ঝুলিয়ে রাখে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 213 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 1,128 জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে একটি আলোচনা।
শোকাবহ মহরম, শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বে আমরা বলেছিলাম মহরম ও কারবালার মহাবিপ্লবকে বুঝতে হলে সবকিছুর আগে ভালোভাবে জানতে হবে ইমাম হোসাইন আল ইসলাম সহ প্রকৃত মোহাম্মদী ইসলামের মূল কাণ্ডারীদের প্রকৃত পরিচয় ও মর্যাদার স্বরূপ। একই সঙ্গে বুঝতে হবে প্রকৃত মোহাম্মদী ইসলামের বিপরীত পথে চলা পশু শক্তির মূল কুচক্রী ও তাদের কারসাজিগুলোকেও। এ দুটি বিষয়ে যথাযথ ধারণা না থাকার কারণে আজও অনেক সাধারণ মুসলমানের মধ্যে কারবালা বিপ্লবের মহত্ব ও শিক্ষা সম্পর্কে নানা বিভ্রান্তি ও খুব বিপদজনক চিন্তাধারা বজায় রয়েছে। খোদাদ্রোহী জালিম উমাইয়া গোষ্ঠী ও তাদের সহযোগী গোত্রবাদী রাজনৈতিক ধারাগুলোর কায়েমি স্বার্থবাদী প্রচারণার কারণে অনেক অসচেতন সাধারণ মুসলমান মনে করেন যে কারবালা ট্র্যাজেডি মহান আল্লাহরই পরিকল্পিত ইচ্ছার প্রকাশ। তাই মুয়াবিয়াপন্থী আর ইয়াজিদ গোষ্ঠীর নেতৃত্বাধীন তৎকালীন মুসলিম রাজশক্তি ও স্বৈরতান্ত্রিক ধারার সঙ্গে আপোষ করতে বাধ্য মুসলমানদের দোষ দিয়ে কোনো লাভ নেই। তাছাড়া আল্লাহ নিজে চাইলেই তো এত সব নৃশংসতা ঠেকাতেই পারতেন।
আসলে এ ধরনের চিন্তাধারা অজ্ঞ ও ধর্মান্ধ নানা গোষ্ঠী সহ ইসলামের শত্রু ও মুনাফিক গোষ্ঠীর প্রচারণারই প্রভাব। ফলে অনেক মুসলমান ভাবেন যে মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থায় যদি কোনো জালিম, খোদাদ্রোহী ও স্বৈরতান্ত্রিক এবং চরিত্রহীন ব্যক্তিও ক্ষমতাসীন হয়, তাহলে তার আনুগত্য করা বৈধ এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। আর ওই যুগেও ইমাম হুসাইনের উচিত হয়নি ইয়াজিদি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহে নামা। নাউজুবিল্লাহ। মুসলিম বিশ্বের অনেক অংশেই আজও এই বাক্যটি একটি শিরোধার্য নীতি হিসেবে বিবেচিত হয় যে রাজা বাদশারা হচ্ছেন আল্লাহর ছায়া, তাই তাদের দোষ ত্রুটি থাকলেও তা বলতে নেই ও তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে নেই। এভাবে তারা ইয়াজিদ ও মুয়াবিয়ার মতো মহাবিচ্যুত ও কুলাঙ্গারদেরকেও গ্রহণযোগ্য নেতা বলে বিবেচনা করেন। আর মুসলমানদের মধ্যে যদি আজও এমন সব বিপজ্জনক ধারণা বদ্ধমূল হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে সত্যিকারের ইসলাম তথা মুক্তিকামী প্রকৃত ইসলাম, ন্যায় বিচারকামী ইসলাম তথা মুহাম্মদ ইসলাম বাস্তবায়ন খুবই কঠিন হয়ে দাঁড়াবে। ফলে বুশ, ব্লেয়ার, ট্রাম্প, শ্যারন ও নেতানিয়াহুর মতো আধুনিক যুগের ফেরাউন আর নমরুদদের সব গণহত্যা ও অপরাধকেও বৈধতা দেয়া ছাড়া উপায় থাকবে না।
চতুর্থ হিজরির তিন শাবান মদিনা মুনাওয়ারায় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দহিতা হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার কোলে জন্মগ্রহণ করে এক পুত্র সন্তান, যার জন্ম কেবল বিস্ময়কর ও অসাধারণই ছিল না, তাঁর গোটা জীবনকাল ও গৌরবময় শাহাদত ছিল অশেষ রহস্যে পরিপূর্ণ। তাঁর মাতা যদি সক্ষম হতেন তাহলে তাঁকে দুধ পান করাতেন, কিন্তু ইমাম হুসাইন আল ইসলাম তাঁর নানা রাসুলুল্লাহর জিহ্বা ও আঙুল চুষেই পরিতৃপ্ত হতেন, শান্ত হয়ে যেতেন। রাসুলুল্লাহ ইমাম হুসাইনকে কাঁধে বসাতেন এবং বলতেন, এ বালক ও তার ভাই দুনিয়ায় আমার দুটি সুগন্ধি ফুল রায়হান। তিনি বারবার বলতেন, হুসাইন আমা থেকে আর আমি হুসাইন থেকে। আরও বলতেন, এরা দু ভাই আমার আহলে বাইতের মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয়। রাসুলুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাঁদের সম্পর্কে বলতেন, হাসান ও হুসাইন বেহেশতের যুবকদের নেতা।
ইমাম হুসাইন আলাইহি সালাম ইসলামের মহাবিদ্যালয়ে অর্থাৎ যে গৃহে জিব্রিল আলাইহি সালাম আয়াত নিয়ে অবতীর্ণ হতেন, সেখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোলে এবং হযরত আলী ইবনে আবি তালিবের সান্নিধ্যে ও মা ফাতেমা জাহরার পবিত্র আঁচলের ছায়াতলে বড় হন। তার শিক্ষার উচ্চ থেকে উচ্চতর স্তরে উত্তীর্ণ হন এ বিশ্ববিদ্যালয়ে। তাঁরই সহপাঠীবৃন্দ যেমন হযরত সালমান ফার্সি, হযরত মিগদাদ, হযরত আবু জার, হযরত ইবনে আব্বাস প্রমুখ তাঁর চেয়ে বয়সে বড় ছিলেন, কিন্তু মর্যাদার দিক থেকে তাঁর চেয়ে পিছিয়ে ছিলেন। যেমনটা আমরা জানি যে ইবনে আব্বাস তাঁর নেতৃত্বে চলাকে নিজের জন্য গৌরবের কারণ বলে মনে করতেন এবং এ বিষয়টিকে নিজের জন্য সৌভাগ্য বলে ভাবতেন। মহানবীর সাহাবি আবু হুরায়রা ইমাম হুসাইনের পবিত্র পদধূলি নিজের জামা দিয়ে মুছেছেন এবং এ কাজের জন্য গর্বও করেছেন। তিনি বর্ণনা করেছেন, আমি সচক্ষে দেখেছি যে হুসাইন তার দু পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে রেখেছিল, আর রাসুল তাঁর জিহবায় চুমু দিচ্ছিলেন ও বলছিলেন, হে আল্লাহ, একে তুমি ভালোবাসো, কেননা আমিও একে ভালোবাসি।
ইমাম হুসাইন আল ইসলাম প্রথম খলিফা আবু বকরের খেলাফতকালে যদিও মাত্র 10 বছরের এক বালক ছিলেন, তদুপরি বুজুর্গ সাহাবিবৃন্দের ফতোয়া ও জ্ঞান শিক্ষার আসরে অংশগ্রহণ করতেন। সাহাবিরা তাঁকে নিজেদের জায়গায় এনে বসাতেন এবং তাঁর প্রতি এতটা শ্রদ্ধা প্রকাশ করতেন যা আবদুল্লাহ ইবনে ওমর কিংবা আব্দুর রহমান ইবনে আবু বকরের প্রতি করতেন না। ইমাম হুসাইন আল ইসলাম এমন এক ঘরে বেড়ে ওঠেন যে ঘরের অধিবাসীরা তথা আহলে বাইত তাঁদের সর্বস্ব ধর্মের পথে উৎসর্গ করতেন এবং এ পথে তাঁদের কোনো রকম কাৎপণ্য বা ভণ্ডামি ছিল না। ইমাম হুসাইন আল ইসলামের বদান্যতা ও দানশীলতার শত শত কাহিনী মানুষের মুখে মুখে দৃষ্টান্ত হিসেবে উচ্চারিত হয়। ইমাম হুসাইন আল ইসলাম পূর্ণতা ও পবিত্রতার এমন চরম শিখরে পৌঁছেছিলেন যে মুবাহালার সেই অগ্নি পরীক্ষায় খ্রিস্টানদের বিরুদ্ধে তিনি দ্যুতিময় চেহারা নিয়ে উপস্থিত হয়েছিলেন। বিশ্বের সব ঐতিহাসিকের অকপট স্বীকারোক্তি মোতাবেক ইমাম হুসাইন আলাইসালাম জ্ঞান, সংযমশীলতা, সত্যনিষ্ঠতা, সাহসিকতা, পরোপকার, দারিদ্রদের পাশে দাঁড়ানো ইত্যাদি বিষয়ে মুসলমানদের মাঝে ছিলেন আদর্শ।
ইমাম হুসাইন আলাইহিসাল্লাম তাঁর নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি সদৃশ ছিলেন। ইমাম হুসাইন অনেক প্রসিদ্ধ দোয়া, অগণিত কারামাত ও অলৌকিক ঘটনার জন্য বিশ্বনন্দিত। শাহাদাতের আগে ইমাম হুসাইন আলাইহিসালাম তার নিজের পরিচয় সম্পর্কে বললেন, হে আল্লাহ, তুমি জানো যে এরপর জমিনের বুকে তোমার নবী তুহিতার কোনো পুত্রই রইল না। এরপর জমিনের বুকে তোমার নবী দুহিতার কোনো পুত্রই আর রইল না। তো শ্রোতা ভাই বোনেরা, আজকের এ আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 11 আগস্ট বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার পরিকল্পনা করেছিল ফোরকান, ইত্তেফাক। কঠোর বিধিনিষেধ শেষে চেনারূপে ঢাকা, যানজট প্রথম আলো। প্রথম দিন 4,000-এর বেশি রোহিঙ্গা শরণার্থী সিনোফার্মের টিকা পেয়েছেন মানব জমিন। মানুষের চাপে তিল ধারণের ঠাঁই নেই লঞ্চ ফেরিতে, যুগান্তর। জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় যা খুশি তাই করছে সরকার, রিজভির দাবি কালের কণ্ঠ। ছিনতাইয়ের ঘটনায় শ্রমিক লীগ নেত্রীকে দল থেকে অব্যাহতি, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, 870 কোটির সম্পত্তি সিপিএম এর ধারে কাছে নেই তৃণমূল, বিজেপি ধরা ছোঁয়ার বাইরে, আনন্দবাজার পত্রিকা। কেমন কাজ করছে বিজেপি সরকার? নির্বাচনের আগে জনতার মন বুঝতে সমীক্ষা নমো অ্যাপ, সংবাদ প্রতিদিন। হিন্দি বুঝতে না পারায় শ্লীলতা হানি, পাকিস্তানি বলে কটূক্তি কলকাতায় আজকাল।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার পরিকল্পনা করেছিল ফোরকান, ইত্তেফাক সহ বেশ কয়েকটি দৈনিকের গুরুত্বপূর্ণ এক খবরে লেখা হয়েছে, 90 জেএমবির সদস্য ও অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষক ও কারিগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে বোমা জাহিদকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। সিটিটিসি জানিয়েছে, ফোরকানের নির্দেশনায় গত কয়েক বছরে 10-12টি পুলিশ বক্সে বোমা হামলার চেষ্টা চালায় 90 জেএমবির সদস্যরা। সংবাদ সম্মেলনে মোহাম্মদ আসাদুজ্জামান জানান, অনলাইনে বিভিন্ন সিক্রেট অ্যাপ ব্যবহার করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে ফোরকান ভাই।
খবরটিতে আরো লেখা হয়েছে, সবশেষ এই ফোরকান ড্রোন বানানোর পরিকল্পনা করেছিলেন। ড্রোনের সঙ্গে বিস্ফোরক যুক্ত করে হামলার পরিকল্পনার পাশাপাশি 90 জেএমবির সামরিক শাখার প্রধান নিযুক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পুলিশ বক্সে হামলার পরিকল্পনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে 90 জেএমবির সামরিক শাখার প্রধান প্রশিক্ষক ও বোমা প্রস্তুতকারক সহ 3 জনকে গ্রেপ্তার করে। বুধবার রাতে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কঠোর বিধিনিষেধ শেষে চেনা রূপে ঢাকা, যানজট শুরু। এটি দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম। খবরটিতে লেখা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ শেষে আজ বুধবার অনেকটাই চির চেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। সড়কে যান চলাচল অনেকটাই বেড়েছে, বিভিন্ন স্থানে দেখা গেছে যানজট। তবে আজ পরিবহনে যাত্রীর সংখ্যা কিছুটা কম। যুগান্তর লিখেছে, মানুষের চাপে 3 ধরনের ঠাঁই নেই লঞ্চ ফেরিতে। বাংলাবাজার ঘাটে ঢাকাগামী যাত্রীদের উপচে পড়া ভিড় শিরোনাম করেছে মানবজমিন। এসব খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ শিথিলে দৌলতদিয়ায় দূরপাল্লার গণপরিবহন চলাচল করায় ফেরিঘাট লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মানবজমিনের খবরে আরও লেখা হয়েছে, মৃত্যু 23,000 ছাড়িয়েছে, উচ্চ সংক্রমণের মধ্যেই স্বাভাবিক হলো সবকিছু। তাহলে করোনা এখন কোথায় গিয়ে দাঁড়াবে, এ প্রশ্ন ওঠা এখন খুবই সঙ্গত।
জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় যা খুশি তাই করছে সরকার, রিজভীর অভিযোগ দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে। জনগণের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা না থাকায় সরকার যখন যা খুশি তাই করছে। সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বলছেন, কিন্তু তারা কাজের কাজ কিছুই করছেন না। রিজভি বলেন, সরকারের মন্ত্রীরা বলছেন একে একে সব খুলে দিচ্ছি, শিল্প কলকারখানা গণপরিবহন মার্কেট সহ সব খুলে দিচ্ছেন, কিন্তু স্কুল কলেজগুলো খুলে দেবেন না। আমরা দেখতে পেলাম ইউরোপে স্কুল কলেজ খুলে দিয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়ে, তাদের জীবন ধ্বংস করেনি। অথচ আমাদের সরকার স্কুল কলেজ খুলে দিচ্ছে না। জনগণের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা না থাকায় সরকার যখন যা খুশি তাই করছে।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কেমন কাজ করছে বিজেপি সরকার? নির্বাচনের আগে জনতার মন বুঝতে সমীক্ষা নমো অ্যাপে সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরেও লেখা হয়েছে, আগামী বছরই উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যে ভোট, আর তার আগে ভোটারদের মন বুঝতে অভিনব পদক্ষেপ নিল বিজেপি সরকার। অনলাইন সমীক্ষার মাধ্যমে এবার কেন্দ্র জেনে যাবে গেরুয়া শিবিরের কাজে আম জনতা কতটা খুশি কিংবা আদৌ খুশি কিনা, আর এই লক্ষ্য পূরণের হাতিয়ার নমো অ্যাপ। ইতিহাস বলে, উত্তরপ্রদেশে যে সরকার গড়ে কেন্দ্রে আসীন হয় সেই রাজনৈতিক দলই, তাই উত্তরপ্রদেশে নিজেদের ক্ষমতা বাঁচিয়ে রাখতে মরিয়া যোগী সরকার। নমো অ্যাপে মোট 13টি টেমপ্লেটের মাধ্যমে সমীক্ষা করা হচ্ছে। সেখানে সরাসরি নিজেদের মনের কথা জানাতে পারবেন ভোটাররা, আর সমীক্ষার ফলাফল অনুযায়ী নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে পারবে বিজেপি।
রাজ্যসভায় কেঁদে ফেললেন বেঙ্কাইয়া। লোকসভার অধিবেশন শেষ 2 দিন আগেই আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই লোকসভায় শেষ হচ্ছে বাদল অধিবেশন। 13 আগস্ট সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বিরোধীদের বিক্ষোভ ওই হট্টগোলের কারণে প্রত্যাশা মতো কাজ হয়নি বলেই আজ লোকসভার বাদল অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নিলেন স্পিকার ওম বিড়লা। অন্যদিকে রাজ্যসভায় বিরোধীদের আচরণে ক্ষুব্ধ হয়ে কেঁদেই ফেললেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।
ফের বাজিমাত ভারতের, এবার দেশীয় ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করল DRDO। এটি দৈনিক আজকালের একটি খবরের শিরোনাম। খবরটিতে লেখা হয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, বুধবার ওড়িশা উপকূলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে DRDO। দেশেই তৈরি ক্রুজ ইঞ্জিনের মদতে প্রায় 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, আজকের এই মিসাইল উৎক্ষেপণের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে স্বাস্থ্য কথা।
শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা করোনার নতুন ভ্যারিয়েন্ট ব্ল্যাক ফাঙ্গাস, চিকিৎসা ও সচেতনতা নিয়ে কথা বলব। আর আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন শিশু সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক MM রবিন। তিনি শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অধ্যাপক ডক্টর MM রবিন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডাক্তার MM রবিন, করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস ছড়াচ্ছে, আতঙ্কের জায়গাও তৈরি হয়েছে, পাশাপাশি ভারতীয় করোনা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ, মারাও যাচ্ছেন, তো এ দুটো বিষয় নিয়ে যদি আপনি কথা বলেন এবং এসবের ভয়াবহতা কেমন।
ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। ব্ল্যাক ফাঙ্গাস আমরা অনেক আতঙ্কিত হয়ে গেছিলাম। আজকাল আমাদের দেশে কয়েকজন রোগীর ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হওয়ার পরে আমাদের আতঙ্কে বাংলাদেশে বেড়ে গেছিল, কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস আসলে বাংলাদেশে তেমন একটা ছড়ায় নাই, যে কারণে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আমরা এখন আতঙ্কিত না। করোনার কারণে পোস্ট কোভিড সিম্পটম হিসেবে ব্ল্যাক ফাঙ্গাসটা দেখা দিচ্ছে, সেটা ভারতে প্রথম শুরু হয়েছে, সেটা বাংলাদেশে আসছে। ব্ল্যাক ফাঙ্গাস যেটা, সেটা নিয়ে আমরা এখন আর আতঙ্কিত না। ডেল্টা ভেরিয়েন্ট এবং ডেল্টা প্লাস ভেরিয়েন্ট যেটা ভারতীয় ধরন, সেটা নিয়ে আমরা আতঙ্কিত এবং সেটার জন্য আমরা এখন এত সফল করছি 80% ডেল্টা ভেরিয়েন্টে।
অধ্যাপক রবিন, বাংলাদেশে করোনার প্রকোপ অনেক বেড়েছে, তো এই পরিস্থিতিতে আপনারা যেভাবে করোনার চিকিৎসা দিচ্ছেন এবং যে পদ্ধতিগুলো মেনে চলা হচ্ছে, সেটা কি সন্তোষজনক বলা যাবে?
এরকম একটা মহামারীর সময়ে কোনটাই আমাদের কাছে সন্তোষজনক মনে হবে না। তারপরও আমি যেটা বলবো, যে আসলে আমাদের সরকারের যে পদক্ষেপ গুলো ছিল সেটা মোটামুটি সন্তোষজনক। উন্নয়নশীল দেশ, আমাদের দেশে 30% বেশি লোক গরিব মানুষ, তাদের দিন আনে দিন খায় অবস্থা, দিন আনে দিন খাওয়া অবস্থা মানুষের জন্য আসলে যে সরকারের যে পদক্ষেপ গুলো সেগুলো সবসময় মেনে চলা সম্ভব হচ্ছে না, এবং সেই মেনে চলা সম্ভব না হওয়ার কারণে আমাদের এই করোনা ভাইরাসটা আমাদের দেশে খুব দ্রুত বিস্তার লাভ করছে। যদি আমরা আমাদের স্বাস্থ্যবিধি গুলো মেনে চলতে পারতাম, তবুও আমাদের বাংলাদেশে আজকে করোনার যে বিস্তার, সেই বিস্তার এত দূর পর্যন্ত যেত না। আমাদের তিনটা কন্ডিশন মেন ছিল, ঘরে বাইরে হলে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া। বেশিরভাগ মানুষের আমাদের দেশে এই নিয়মগুলা মানতে পারছে না। কেউ তার পেটের ক্ষুধার জন্য লকডাউনের মধ্যে দেখা গেল যে কাজে বেরিয়ে বসছে, রিক্সাওয়ালা, একটা টেম্পোওয়ালা, একটা ভ্যান চালক, কাজের সম্মানে বেরিয়ে পড়ছে। আমাদের সরকার যেসব অ্যাটেন্ড গুলো নিয়েছে এই সমাধান করার জন্য সেগুলো সন্তোষজনক যদি প্রয়োগটা ঠিক মতো হতো, বাট আমরা যে কোনো সীমাবদ্ধতার কারণে হোক সেগুলো আমরা সঠিকভাবে প্রয়োগও করতে পারছি না, যে কারণে আমাদের এই করোনার সংক্রমণটা কেটে পাচ্ছি না।
অধ্যাপক রবিন, বাংলাদেশের মতো একটি দেশের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার জায়গা আছে একথা সত্যি, তারপরও আমি যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে জনসচেতনতা। আপনি স্বাস্থ্যবিধির যে কথাগুলো বলেছেন সেসবের জন্য তো খুব বেশি অর্থের প্রয়োজন কিন্তু হয় না, তো সেটা কেন হচ্ছে না?
আমার যেটা মনে হচ্ছে আসলে আমরা হলাম বাংলাদেশের মানুষের প্রতিযোগিতা, বাংলাদেশের মানুষের যে কোনো অনুষ্ঠান কোন পর্ব শ্রাবণ আমরা যেটা বলি মনে হয় না যে তাদেরকে একসঙ্গে না করলে মনে হয় তাদের অনুষ্ঠান সার্থক হবে না, তাদের ঈদ সার্থক হবে না, তাদের পূজা সার্থক হবে না। এই যে আমাদের মধ্যে একটা প্রবণতা, এই প্রবণতা থেকে আমরা এগিয়ে আসতে পারিনি, একটা মাত্র কারণে আমার কাছে মনে হয় যে আমাদের এই জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে না। কারণ আমাদের জনসচেতনতা করার জন্য আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমরা চিকিৎসকরাও যে আমাদের জনসচেতনতা করার জন্য প্রচুর কথা বলা হচ্ছে রেডিওতে, টেলিভিশনে, বিভিন্ন টক শোতে, এবং আমি এর কোনো ঘাটতি আসলে আমি ডাক্তার হিসাবে এবং বাংলাদেশের একজন চিকিৎসক হিসেবে এই ঘাটতি আমি আসলে দেখছি না। তারপর মানুষ কেন যেন সচেতন হচ্ছে না, এগুলো করতে তেমন একটা খরচ হয় না, আমরা সচেতন মানুষকে করতে পারি না এই কথা বলা যাবে না। সচেতন মানুষ হচ্ছে, কারণ অল্প একটু জায়গার দেশ বাংলাদেশ, সেখানে মানুষের 18 কোটি, 18 কোটি মানুষকে তো আসলে সচেতন করা একটু কষ্ট করতে বাংলাদেশে, যেরকম প্রথম দিয়ে গ্রামে রোগী ছিলই না বলতে বলা যায়, কিন্তু দ্বিতীয় দিয়ে বাংলাদেশে গ্রামের রোগী অনেক বেশি।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে একটু বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। আবারও ফিরে এলাম আপনাদের স্বাস্থ্য সেবায়, আমাদের অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। অধ্যাপক ডাক্তার এম রবিন, আপনি বিরতির আগে বলছিলেন গ্রাম থেকে বহু রোগী আসছে, আমরা মিডিয়ায়ও দেখছি হাসপাতালে মানুষের এত ভিড় যে সিট খালি নেই, আইসিইউ নেই, অক্সিজেন নেই, নানা সংকট। তো আপনারা কি এরকম অবস্থার মধ্যে পড়ছেন?
আমরাও এরকম অবস্থার মধ্যে আছি যে আমাদের জামালপুর মেডিকেল হসপিটালে করোনার জন্য একটা ওয়ার্ড 24টা বেড কে বরাদ্দ করা হয়েছিল প্রথমে, বর্তমানে গতকাল আমি কাজ করেছি হাসপাতালে, গতকাল আমি দেখেছি ক্রিটিক্যাল রোগী আমাদের আছে 26 জন, যেখানে আমাদের আইসিইউ মাত্র হচ্ছে একটা বেড, সেন্ট্রাল অক্সিজেন বেড হচ্ছে আমাদের 24টা, কিন্তু আমাদের দেখা গেল যে আমাদের ভর্তি হয়েছে 26 জন, অর্থাৎ আমরা সেন্ট্রাল অক্সিজেন দিয়ে 26 জন অক্সিজেনও দিতে পারছি না আমরা। এছাড়া আমি আসলে মাইনিটি মেডিকেল কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ফিজিক্যালি না হলো টেলিফোনের মাধ্যমে সার্বক্ষণিক জড়িত। মাইনিটি মেডিকেল কলেজ আইসিইউ হলো 20টা বেড এবং পরবর্তী সময় আরো 6টা বেড বা 9টা বেড বাড়ানো, এখন 29টা বেড আছে মাইনিটি মেডিকেল কলেজে। এরপরও মাইনিটি মেডিকেল কলেজে আইসিইউ প্রচন্ড সংকট, ওদের প্রচন্ড সংকট মাইনিটি মেডিকেল কলেজে আইসিইউ, কারণ অর্ধেক রোগে তো আইসিইউ জায়গা দিতে পারছে না, যে পরিমাণ রোগী আছে আইসিইউর অভাবে মারা যাচ্ছে মাইনিটি নিয়ে।
অধ্যাপক এম এম রবিন, আপনি চমৎকারভাবে আপনার ওখানে অর্থাৎ জামালপুর ময়মনসিংহ মেডিকেল সহ ওই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার একটা চিত্র তুলে ধরলেন, তো এবারে আপনার কাছে জানতে চাইব একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে শিশু সহ সব মানুষের করোনা মহামারীকালে স্বাস্থ্য সচেতনতার জন্য আপনি কি পরামর্শ দেবেন?
ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন এখন যে আমরা কি করবো। আমি যেহেতু বাংলাদেশের সকল মানুষের কাছে যেহেতু সবাই আপনার এই সাক্ষাৎটা শুনবে, এটা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরের বাইরে গেলে মাস্ক পরুন, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোন, মাঝে মাঝে ঘরে থাকলে মাঝে মাঝে সাবান পানি দিয়ে হাত ধোন এবং ঘরের বাইরে গেলে স্যানিটাইজার ব্যবহার করুন, আর সামাজিক দূরত্ব বজায় রাখুন, কোনো সভা সমাবেশে যাবেন না, কোনো সামাজিক অনুষ্ঠান করবেন না, একটু ধৈর্য ধরুন, হয়তো আমাদের সুসভা আসবে।
অধ্যাপক রবিন, আর একটি বিষয় একটু জানতে চাইছি, সেটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় সেখানে কি কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে মনে হয়?
যদি আপনি আমাকে বলেন এক কথা, আমি বলবো হ্যাঁ, কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, তাই অনেক আগেই হয়েছে।
অধ্যাপক ডাক্তার এম এম রবিন, করোনার নানা ভ্যারিয়েন্ট, দেশের বর্তমান করোনা চিকিৎসার অবস্থা ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আপনি রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে এবং রেডিও তেহরানকে ধন্যবাদ।
তো শ্রোতা বন্ধুরা, আজকে স্বাস্থ্য কথার আসর থেকে বিদায় নেওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, করোনার হাত থেকে রক্ষার জন্য করোনার বিরুদ্ধে ঘোষিত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন নিজ দায়িত্বে। আপনার দায়িত্বশীল ভূমিকা অনেক বেশি সহায়ক হবে রোগ মুক্তিতে, করোনা মুক্তিতে। পাশাপাশি নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন, বিশুদ্ধ পানি পান করবেন এবং ব্যায়াম করবেন।
স্বাস্থ্যকতা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবার বিদায় নেওয়ার পালা, তবে যাওয়ার আগে হাতে থাকা আরও কিছু সংবাদ সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। তাজিকিস্তান ও আফগানিস্তান সীমান্তের 20 কিলোমিটারের মধ্যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তানের সেনাবাহিনী। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের অগ্র অভিযান অব্যাহত রয়েছে, তখন এই মহড়া চালানো হলো। এ নিয়ে রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো চলতি মাসে আফগান সীমান্তের কাছে দুই দফা সামরিক মহড়া চালালো। তাজিকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী শের আলি মির্জাওয়েব বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে এ মুহূর্তে কোনো ভবিষ্যৎবাণী করা যাচ্ছে না এবং মহড়া চালানোর সময় তিন দেশের সেনাবাহিনী আফগান পরিস্থিতিকে বিবেচনায় রেখেছে। শান্তির ব্যাপারে তালেবানকে সুস্পষ্ট বার্তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে আফগান সরকার। আফগানিস্তানের জাতীয় শান্তি পরিষদের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে আলোচনায় কাবুল সরকার প্রতিনিধি দলের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ এই আহ্বান জানিয়েছেন। তিনি কাতারের রাজধানী দোহায় আমেরিকা, রাশিয়া, চীন ও আঞ্চলিক দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে আহ্বান জানান। দোহায় তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইম বলেছেন, তাদের দোহা দপ্তরের উপপ্রধান মোলাবি হানাফির নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছে। জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তায় করোনা ভাইরাস মহামারীকে দেশের প্রধান সমস্যা হিসেবে ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ নেতা। মধ্যপ্রাচ্যে আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েলের সন্দেহজনক আচরণ ইরান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে সংখ্যানির ঘোষণা। এবং বাংলাদেশে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার আমলা নির্ভর নয় বরং জনস্বার্থ নির্ভর, মন্তব্য সরকারের সড়ক ও সেতুমন্ত্রী অবাদুল কাদেরের। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ।